الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله দূরের ও কাছের সকল দর্শক শ্রোতাদের বিশেষ করে প্রবাসীদের জানাই ঈদ মোবারক। ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে আনন্দ। আর এই আনন্দের মাঝে অনেক সময় লুকিয়ে থাকে নিরানন্দের জীবন গাঁথা। আজ ঈদ আনন্দ ও নিরানন্দ উভয় বিষয়ে আমরা ইনশাআল্লাহ পর্যালোচনা করব। স্টুডিওতে আমার ডান পাশে রয়েছেন আমাদের মাঝে আরমান ভাই, আপনারা চেনেন অনেকেই, দাওয়াতে ইসলামের মোবাইল লীগ মাদানী চ্যানেলের, এবং পাশেই রয়েছেন আমাদের রাশেদ বাপু। আমার বাম পাশে রয়েছেন মাসুদ ভাই, ইনিও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের একজন মোবাইল লীগ, অনেকেই আপনারা দেখে থাকেন। এরপরেই রয়েছে আমাদের সাজিদ ভাই, মাশাআল্লাহ ইনিও আমাদের মাদানী চ্যানেলের মোবাইল লীগ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল। তো প্রিয় দর্শক এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্লাস মাইনাস অনুষ্ঠানের বিষয়। আজ আমাদের বিষয় হচ্ছে প্রবাসীদের ঈদ আনন্দ এবং নিরানন্দ, অর্থাৎ প্রবাসীদের ঈদ নিয়ে আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজ কথা বলবো। যারা এ দেশ থেকে যারা বিদেশে পাড়ি জমায় দেশের উন্নতির জন্য, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য, সমাজের উন্নয়ন কল্পে যাদের অবদান, সেই প্রবাসীদের নিয়ে আজকে আমরা কথা বলবো। তার পূর্বেই আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জাবাজাল। হাদিসে পাকে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। তো যার যত স্বভাব, মানে ভালো ভালো নিয়ত যত সংশ্লিষ্ট থাকবে তার আমলের খাতায়, মানে আমল নামায় তার ততই নেকি বেশি লিপিবদ্ধ করা হবে। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আসলে আমরা মূল আলোচনার পর্বে আমরা ফিরে যাই। রমজানের মাসে আমরা যে রোজা রেখেছি এবং এই রমজানে রোজা রাখার পরে আমাদের মাঝে যে ঈদ, ঈদের আনন্দ আমাদের মাঝে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ নিয়ামত এই ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আসুন আমরা এ বিষয়ে, আমাদের মাঝে মুবাল্লিগ কেরাম উপস্থিত রয়েছেন, তাদের অনুভূতি, প্রবাসেও কাটিয়েছেন এমন মুবাল্লিগ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যারা প্রবাসে সময় দিয়ে, মানে সময় অতিবাহিত করে এসেছেন, তো তাদেরও সেই অনুভূতি প্রবাসে থেকে পরিবার পরিজন, মা বাবা, সন্তান সন্তানাদিদের দেশে রেখে তাদের এই আনন্দ গণমুহূর্ত ঈদ, এই ঈদের মধ্যে তাদের সময় কিভাবে কেটেছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শুনব। আমাদের প্রিয় আকা মক্কী মদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন অমুসলিমদের, মানে আক্রমণের ভয়ে, যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যখন হিজরত করে যখন যাচ্ছিলেন, তখন কিন্তু তিনি তার মাতৃভূমিকে ভোলেননি, বারবার পিছে ফিরে তাকাচ্ছিলেন মক্কা শরীফের দিকে। অর্থাৎ মাতৃভূমির প্রতি, জন্মভূমির প্রতি মানুষের যে একটা মমতা, একটা ভালোবাসা, একটা নারী টান, সেই জিনিসটা কিন্তু যখন কোনো মানুষ প্রবাসে যায় তখন কিন্তু সে পিছনে ফিরে চায় যে আমার মাতৃভূমি, জন্মভূমি, আহ আমি ছেড়ে চলে আসছি। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা মূল পর্বে ফিরে যাওয়ার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করে নিই। হাদিসে পাকে এসেছে, আল্লাহর প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ সমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم. প্রবাসে ঈদ এই অনুষ্ঠানে আমরা আজ ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগ যারা রয়েছেন আমাদের মাঝে তাদের কাছ থেকেও আমরা শ্রবণ করব। আমার ডান পাশে রয়েছেন আরমান ভাই। জি আরমান ভাই, এই প্রবাস যারা বিদেশ বিভুঁইয়ে রয়েছে, এই স্বদেশকে বাদ দিয়ে যারা, মানে স্বদেশকে পিছিয়ে ফেলে যারা, মানে নিজের জীবনকে সাজানোর জন্য, নিজের পরিবারের পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, অর্থাৎ পরিবার যদি উন্নয়ন হয়, পরিবার যদি উন্নত হয় সমাজ উন্নত হবে, সমাজ উন্নত হলে রাষ্ট্র উন্নত হবে, এই উন্নয়ন কল্পে যারা আত্মত্যাগ, যাদের মানে যাদের এই কোরবানি পরিবার পরিজনকে স্বদেশে রেখে যারা বিদেশে বিভুঁইয়ে যারা ঈদ কাটাচ্ছে, সেই অনুভূতি সম্পর্কে আপনি তো ছিলেন এক সময় বাইরে, অর্থাৎ এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার যে কষ্ট জ্বালা, যতই মানুষ ভালো থাকুক, যতই ভালো চলুক, ভালো পোশাক আশা পোশাকাদি মানে পরিধান করুক না কেন, তো তারপরও একটা পিছু টান থেকে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের মাদানী চ্যানেলের উদ্দেশ্যে কিছু যদি আপনি বলতে চান।
যারা বিদেশে রয়েছে নিজের দেশকে ছেড়ে, নিজের মা বাবা স্ত্রী সন্তানকে ছেড়ে যারা বাইরে দেশে রয়েছে অর্থের জন্য, নিজের পরিবারকে স্বচ্ছল করার জন্য যারা আছে বিদেশের মধ্যে, তো আমরা মনে করি কি বিদেশে আছে, জানি না কি অবস্থায় রয়েছে, কিন্তু তার অন্তরকে জিজ্ঞেস করো কি সে কি অবস্থায় রয়েছে।
মানে অনেকেরই এই ধারণা থাকে যে যারা বিদেশে রয়েছে তারা অনেক ভালো রয়েছে,
অনেক ভালো রয়েছে,
খাওয়া দাওয়া পোশাক আদি মানে সব বিষয়ে তারা সবচেয়ে ভালো আছে,
কিন্তু অনেকেই ভালো থাকে, আবার ভালো থাকার মধ্যে অনেকে কিন্তু ভালো থাকে না, কেননা ভালোবাসা কিছু টান, পরিবার দিকে যে টান যে আছে, মা বাবা স্ত্রী সন্তানের দিকে যে টানটা আছে, এই টানটা ওই সময় মনে হয় যখন সে একাকী থাকে, কাজকর্ম করে আসলো, ঘরের মধ্যে আসলো, তখন তাকে অনুভব হয়, তখন সে ফিল করে নিজের মাকে, নিজের বাবাকে অনেক মিস করে। আর বিশেষ করে আপনি অনুষ্ঠান নিয়ে এসেছেন প্রবাসীদের ঈদ, তো আজকে হাজারো লক্ষ এমন বাংলাদেশি ইসলামী ভাই আছে যারা বিদেশের মধ্যে পড়ে রয়েছে, বিশ্বাস করেন আমার মনে হয় তো কি ওই সময় কান্না করছে হয়তো, কি হায় আমি নিজের সন্তানের সাথে যদি থাকতে পারতাম, যদি আমার মাকে আমি সালাম করতে পারতাম, কারণ প্রত্যেক বছরই আমি ঈদগাহ থেকে আসার পরে মাকে আমি সালাম করি, আজ না মা আছে, না প্রতিবেশী আছে, না বন্ধু আছে, কেউ নেই, একাকী, হয়তো কেউ এই সময় কান্না করছে, হয়তো নিজের মাকে স্মরণ করে, নিজের সন্তানকে স্মরণ করে, নিজের বাবাকে স্মরণ করে, নিজের পরিবার পরিবর্গকে স্মরণ করে। বাস্তবে কি এটা দু চারটি কথা না রফিক ভাই, আজকে যে আপনি বিষয় নিয়ে এসেছেন, কেননা এর পূর্বে যে অনুষ্ঠান হয়েছিল গরিবদের ঈদ, তো একটা অনুভূতি দেখানোর জন্য কি, যাতে কি গরিবদের ঈদ কি হয়, এরপর আপনি নিয়ে আসলেন একটা অনুষ্ঠান প্রবাসীদের ঈদ, খোদার কসম করে বলছি আমরা প্রবাসীদেরকে ভুলে যাই, কিন্তু আপনি স্মরণ করিয়ে দিলেন কি প্রবাসীদের ঈদ হয়, তাদের নিয়ে আলোচনা যাতে করা হয়। বাস্তবে কি বাংলাদেশের থেকে অনেক লক্ষ লক্ষ যুবক বিদেশে রয়েছে, তো তারা মা বাবা স্ত্রী ছেলে মেয়ে দেশকে ছেড়ে আছে, অনেক ফিল করছে হয়তো এই সময় নিজের পরিবার পরিবর্গকে। বাস্তবে কি আমি এটাই বলবো কি অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, আর যখনই এই কষ্ট সহ্য করে যখন কেউ নিজের দেশে ফিরে, তো তার চোখে ঘুম আসে না, একটু আরাম করি সেটাও চায় না, কেবল কখন আমি উড়ে পৌঁছে যাই নিজের দেশে, কখন উড়ে পৌঁছে যাই নিজের দেশে, এমনও হয় যখন ফ্লাইটের মধ্যে যখন আসে তো চেয়ে থাকে কি আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, যখন প্লেন ল্যান্ড করে আর যখন গেট খুলে, তো তার দেহের মধ্যে এমন একটা বাতাস লাগে, খোদার কসম
স্বদেশের একটা বাতাস লাগে,
বাতাস লাগে, আর মাটিতে যখন সে পা দেয়, সে ছিল বিদেশে, সোনার পালঙে ঘুমাতো, সে এসি রুমে ছিল, ঠিক আছে ছিল, কিন্তু সে যখনই দেশে মাটিতে পা দেয়, তো তার এমন অনুভূতি হয় তার সমস্ত ক্লান্ত, এই যে আট বছরের ক্লান্ত বা পাঁচ বছরের ক্লান্ত বা চার বছর যে ক্লান্ত, পা রাখার সাথে সাথে সব ক্লান্তি তার দূর হয়ে যায়, অর্থাৎ দেশের মাটি আর দেশের হাওয়া, দেশের বাতাস যে আছে তার সব ক্লান্তিগুলো দূর করে দেয়, এরপর তার চোখ থাকে রাস্তার দিকে কি কখন আমি বাড়ি থেকে পৌঁছবো, আর কত সময় লাগবে, আর কত সময় লাগবে, আর কত সময় লাগবে। এভাবে যখন বাড়িতে পৌঁছে তো তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সেই সব প্রবাসী ইসলামী ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আর তারা যে কষ্ট করছে আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদান দান করুক, আল্লাহ তাদের মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। যদিও যদি তারা নামাজ পড়ে তো মদিনা মদিনা, হ্যাঁ যদি কোরআনে মজিদ ফুরকানে হামিদে যদি তেলাওয়াত করে তো মদিনা মদিনা হয়ে যাবে। তো প্রবাসী ইসলামী ভাইয়েরা যারা আপনারা বিদেশে আছেন এই মুহূর্তে অনেক কষ্ট করছেন আপনারা, আমরা আপনাদেরকে নিয়ে এই মাহফিল সাজিয়েছি, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, আপনাদের কষ্ট আল্লাহ দূর করুক।
মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন আরমান ভাই। আসলে এই যে ইবাদত বন্দেগীর যে বিষয়টা বললেন, এই বিষয়ে মানে অনেক জায়গায় দেখা যায় যে ধর্মীয় অনুশাসন পালনের ক্ষেত্রে অনেক তো দেশ এমন রয়েছে যে আপনার ইবাদত বন্দেগী সেখানে করতেই হবে, এবং অনেক দেশ এমনও রয়েছে যে যেখানে ধর্মীয় অনুশাসনের প্রতিবন্ধকতা থাকে, যেমন দাড়ি রাখা যাবে না, ইমামা পরা যাবে না, টুপি পরা যাবে না, এরকম অনেক বিষয় আছে। আমি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই যে এই বিষয়ে আপনি কিছু আমাদেরকে বলেন, মাদরি চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে, যে প্রবাসে যারা ঈদ করছে প্রবাসী যারা, সে বিষয়ে তাদের ফিলিংস যদি কোনো অভিজ্ঞতা আপনার থেকে থাকে, আপনার হৃদয়ের মানুষের যদি কোনো স্মৃতি কথা এরকম থাকে কোনো প্রবাসীর সাথে সাক্ষাৎ হয়েছে আপনার, সে বিষয়টা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে।
আসলে প্রবাস জীবনে থাকার সুযোগ হয়েছে, কিন্তু প্রবাস জীবনে ঈদ কাটানোর সুযোগ হয়নি। যারা প্রবাস জীবনে ঈদ কাটিয়েছে তাদের সাথে বসার কথাবার্তা বলার সুযোগ হয়নি ইনশাআল্লাহ। অভিমত কাফিরদের মনোভাবে ছিল না করছে না, এটা বিভিন্ন ঐতিহাসিকগণ এটা লিখেছেন কাফিরদের ভাই আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে ভয় করতেন না। মূলত মূল পয়েন্ট হচ্ছে ইসলামের ঐতিহাসিক যে আল্লাহ তাআলার হুকুম হওয়াতে প্রবাস জীবন এটাও এক প্রকার হিজরত করা। তো হিজরত যারা করেছেন দুনিয়ার কারণে হোক আখিরাতের কারণে হোক তারা এর প্রতিকার অবশ্যই পাবে।
আসলে বিষয়টা হচ্ছে যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমেই করেছেন। তো এটাও একটা ইয়ে ছিল, হিকমত ছিল, মানে মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়া। তো আসলে এই যে করে যাওয়া, এর প্রতি মানে এর বিষয়ে যে একটা কষ্ট বেদনা অন্তরে লুকায়িত থাকে, আসলে এটা এই বিষয়টার সাথে এই জন্য অ্যাড করেছি যে নিজের মাতৃভূমি এবং নিজের জন্মভূমি ত্যাগ করে যাওয়া, পরবাসে যাওয়া, আমার মনে হয় যে এটা যে দুঃখ কষ্ট, মানে একদিকে থাকে তার সুখ আনন্দ যে বিদেশে যাব, অর্থ করি উপার্জন করব, এটার একটা সুখ আনন্দ, অন্যদিকে তার স্বদেশ মানে ত্যাগের, পরিবার পরিজন ত্যাগের যে একটা দুঃখ, এই দুটোই মিশ্রিত থাকে। প্রাসাদ বাবু, আপনার কাছে ফিরে যেতে চাই এই বিষয়টা, যে প্রবাস জীবনে আপনি যখন ছিলেন প্রবাসে, যে কদিন মানে পরিবার পরিজনের কথা মনে পড়েছে আপনার, যে ওখানকার আপনার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ চলন বলন, যে আইন কানুনের যে জটিলতা, সে বিষয়ে যদি একটু শেয়ার করেন আমাদের সাথে।
রফিক ভাই, আসলে দেশের বাইরে বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, তবে তা দুনিয়াবি কারণে নয়, সেটা হচ্ছে দিনই কারণ, অর্থাৎ দাওয়াত ইসলামের মাশাআল্লাহ নেকির দাওয়াত প্রচার করতে গিয়ে যে কাজী মাদানী কাফলায়, আলহামদুলিল্লাহ। তো রফিক ভাই, আসলে এই দুবার আমার ঈদ
প্রবাসে যাওয়া,
না তিনবার যাওয়া হয়েছে, তার মধ্যে দুবার দুইবার আমি ঈদ বাইরের দেশে কাটিয়েছি। তো আসলে পরিবার পরিজন থেকে দূরে থেকে এদেরকে দূরে রেখে ঈদ করাটা আসলে একটু বেদনাদায়ক, কষ্টকর, এটা কিছুটা হলে আমি ফিল করেছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করুন আমরা সাধারণত ঈদ মানে তো খুশি, আমরা তো ঈদটাকে বুঝি এরকম যে আমরা ফজরে উঠে পোষণ করি, মনে করেন যাদের মা বাবা আছে তারা, মা বাবা তাদেরকে ঘুম থেকে জাগায়, উঠিয়ে দেয়, এরপরে গোসল করার জন্য গোসল করতে যায়, এরপরে মনে করুন কিছু হয়তো খেলে খেলো অথবা কাপড় নতুন কাপড় পরে বাবা বাবার সাথে ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে বা পরিবারের অন্য কোনো সদস্য থাকলে তাদের সাথে গিয়ে ঈদগাহে বা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে। আচ্ছা, এরপরে একটা খুশি হচ্ছে সবার সাথে নামাজ পড়ার পরে আদায় করার পরে কোলাকুলি করা সবাই একসাথে। এটা অবশ্যই আমরা যেহেতু ইসলামিক দেশে গিয়েছি, মুসলমান কান্ট্রিতে গিয়েছি, ওখানে তো এটা ছিল, কিন্তু এটা কি তারপরে যেটা বলছি এখন মনে করুন এরপরে ঘরে আসা বা মা বাবাকে সালাম করা, ভাই বড় ভাই বা যারা বড় যারা আছে তাদেরকে সালাম করা, আর যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ওই সালামি বা বকশিসটা নেওয়ার জন্য ইয়ে করতাম যে আমাকে কি দিন, কিন্তু ওখানে আসলে ব্যাপারটা অন্যরকম একটু আলাদা। আর বিশেষ করে হচ্ছে ওই আত্মীয় এবং বিশেষ করে নিকট আত্মীয় পরিবার থেকে পরিবার সদস্যরা না থাকার কারণে যে ইয়াটা হয় আর কি। তো যেমন মনে করুন আমার একজন আত্মীয় তিনি আমাকে ওনার কিছু অভিজ্ঞতা বলেছেন, উনি বাইরের দেশে থাকেন, তো উনি বললেন যে যখন ঈদ হয় ঈদের সময় তাদের এটা একটি ইসলামিক দেশ ওই যে দেশে থাকেন উনি, তো সেখানে ঈদের হয়তো দুই দিন বা তিন দিন ছুটি দেয়। ওনারা বলেছে আমরা কি করি ঈদের নামাজ পড়াই পড়ে আসার পর তিন দিন পর্যন্ত শুধু ঘুমাই, খাবারটা আমি ঘুম থেকে উঠি বা বাইরে গিয়ে এই অবস্থা মানে
কোনো
যদি আমার ভুল না হয় তাকে দিদি উদ্দীপনা, হ্যাঁ এটা নাই, বলতো আমরা যে ঘুমাই শুধু সারাক্ষণ ঘুমাই, অথবা হয়তো এরকম হয় বন্ধু বান্ধব কয়েকজন আসলো সবাই মিলে একসাথে বসে হয়তো কোনো বিরিয়ানি বা কোনো পোলাও রান্না করে খেলাম ভাত, এতটুকু। জি জি এটাই
আসলে রাশেদ বাবু, এটাই সত্য, এটাই বাস্তব যে যারা প্রবাস জীবনে যারা জীবনযাপন করেন, কেউ হয়তো আপনি যেমন বললেন যে আপনি দিনের কাজের জন্য গিয়েছিলেন মানে ধর্ম প্রচারের জন্য, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত ইসলামের কাজের জন্য আপনি প্রবাসে গিয়েছিলেন, তার আগে যে মানে যে কথাটুকু আমি বলতে চাই যে আসলে প্রবাস জীবনের যে কষ্ট, আনন্দ এবং নিরানন্দ, এই দুটো মিলিয়েই কিন্তু আসলে প্রবাস জীবন মানুষের জীবনে যেমন সুখ দুঃখ মানে ইটস এ পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ, ঠিক প্রবাসী জীবনও ঠিক তাই। আমরা অনেকেই হয়তো মনে করি যারা প্রবাসে জীবন কাটান তারা বোধ হয় অনেক সুখে থাকে, অনেক আনন্দে থাকে, প্রচুর অর্থকড়ি তারা উপার্জন করেন। হ্যাঁ, প্রচুর অর্থকড়ি হয়তো উপার্জন করেন, কিন্তু তার মাঝেও মানে সুখ যে জিনিসটা আছে, সুখ এবং শান্তি দুটো পার্ট। সুখ একটা জিনিস যেটা অর্থকড়ি দিয়ে আসে, কিন্তু শান্তিটা হচ্ছে এটা আত্মিক বিষয়, হৃদয়ের বিষয়, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা শান্তির বিষয়। অনেক ক্ষেত্রে মানসিক চাপে তারা থাকে, অনেক ক্ষেত্রে বিদেশের মাটিতে যে আইনি জটিলতা থাকে, অনেক সময় গ্রিন কার্ড না পাওয়ার কারণে, আকামা না পাওয়ার কারণে তাদেরকে মানে লুকিয়ে থাকতে হয়, অনেক সময় চাকরি বাকরি পেলেও বেতন ঠিক মতো তারা পায় না। এটা সবার ক্ষেত্রে আমি বলছি না, কিছু কিছু, যেমন কিছুদিন আগে এক ইসলামী ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, তিনি ওমানে রয়েছেন, তো ওই ইসলামী ভাই বললেন কথা প্রসঙ্গে যে ভাই আমি এখানে আসার পর প্রায় তিন মাস আমি অনেক কষ্ট করেছি, আমাকে আরমান ভাই সত্যিকার অর্থে মানে উনি যে কথাগুলো আমাকে বলেছেন ওই কথাগুলো এখনো আমার মানে কানের মধ্যে কর্ণকুহুরে বাজছে কথাগুলো, যে আমি অনেক কষ্ট করে অর্ধাহারে অনাহারে আমি সময় কাটিয়েছি, না তো শুকনো রুটি শুধু পিঁয়াজ দিয়ে শেখে তিন মাস মানে তিন থেকে চার মাস তিনি কাটিয়েছেন। তো এই যে একটা কষ্ট দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানে পরিবারের জন্য, সুখের জন্য,
কি একজন প্রবাসী বিদেশে গেল, সে একা এত কষ্ট করে দশ জনের মুখে হাসি দেওয়ার জন্য, দশ জনের মনে হয় কষ্টগুলো সে নিজে নিয়ে নিজের উপরে নিয়ে নেয়, আর দশ জনের পরিবারের দশ জনের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য সে নিজের সে নিজের সুখ শান্তি, হ্যাঁ ভালো মন্দ লাগা সব কুরবান করে দেয়, যেভাবে বিসর্জন দিয়ে দেশে, বিসর্জন দিয়ে দেশে। বাস্তবিকই যারা বিদেশে আছে এবং যারা আমরা দেশে আছে, যারা আমরা মনে করছি আমার ভাই বিদেশে আছে, জানি না কত আরামে আছে, কত আয়েশে আছে, হ্যাঁ দু টাকার ও মুখ দেখছে, কিন্তু তার পিছনে যে কত যে কষ্ট লুকিয়ে রয়েছে।
ইনশাআল্লাহ আমরা এখন কিছু কল নেব, প্রবাসীদের কিছু কল আমাদের কাছে চলে এসেছে, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইখতিয়ার কাদেরী আত্তারি ওমান সোহার লেহ থেকে বলতেছি। প্রবাসীদের ঈদ হচ্ছে শুধু জাস্ট নামাজ পড়া আর কিছুই নেই। এখানে যে বাংলাদেশে থাকলে যে একটা মানুষের হাত করে ঈদের নামাজ পড়ে মা বাবাকে দেখা, ভাই বোনকে দেখা এবং আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেখা, এটাই হচ্ছে বড় আনন্দের বিষয়। কিন্তু প্রবাসীদের মধ্যে কিছুই নেই, শুধু জাস্ট ঈদের নামাজ পড়ে কান্না করা, আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, মা বাবার সাথে, কারোর সাথে দেখা হচ্ছে না, এই কান্না করা শুধুই হচ্ছে বড় ঈদ, আর কিছুই নেই এখানে ঈদ বলতে। জাযাকাল্লাহু হাসান রফি হায়াতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদের ইসলামী ভাই প্রবাস থেকে কল করেছেন, তো এই যে আসলে মানে ঈদের যে একটা আনন্দ, অনেক ইসলামী ভাইয়ের মাঝে এইভাবে মেলান হয়ে যায়। যে আরো কোনো কল থাকলে আমাদেরকে শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ দিলজান হোসেন দুবাই থেকে বলতেছি, UAE। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী রামগতির লক্ষ্মীপুর বিবিরহাট। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে প্রবাসী জীবনে আমাদের দিকে উদযাপন হচ্ছে ইনশাআল্লাহ। আমি দাওয়াত ইসলাম পাওয়ার আগে একটু কষ্ট হইতো আর কি, ফ্যামিলির জন্য সবার কথা মনে পড়তো। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম পাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আগের মতো তেমনটা কষ্ট হয় না, কেননা ইউটিউব পরপরে আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে যে বাকি সময় টুকা মাদারতুল মদিনা বালে গান ফাজল শুনতে দরদ এগুলোর মধ্যে সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান, দাওয়াত ইসলাম পাওয়ার পর থেকে আমরা এখন অনেক ভালো আছি।
যে ইসলামী ভাই এতক্ষণ আমাদেরকে কথা বললেন দুবাই থেকে, তো ইনি বললেন যে এতদিন আমাদেরকে মানে শুনেছেন কল আপনারা, তো আসলে যে দাওয়াত ইসলামী যে একটা পরিবেশ বিশ্বের দুশ্চিন্তিত দেশে দাওয়াত ইসলামী কাজ করছে, তো যেখানেই দাওয়াত ইসলামী কাজ করছে, যখন দাওয়াত ইসলামীর সাথে কোনো প্রবাসীরা অ্যাটাচ হয়ে যায় বা বিদেশে যারা রয়েছে আমাদের ইসলামী ভাইরা যারা রয়েছে এখানকার বাঙালি বাংলা ভাষাভাষী, এরা যেখানেই যেমন কিছুদিন আগে আরও এক ইসলামী ভাই বলেছেন যে আমাদের ওমান থেকে যে ইসলামী ভাইয়ের কথা কিছুক্ষণ আগে বললাম, যে উনি যখন দাওয়াত ইসলামী ইসলামী ভাইয়েরা যখন দাওয়াত দিল তার কাছে গিয়ে, ওমানেও দাওয়াত ইসলামী আছে আলহামদুলিল্লাহ, তো উনি বললেন যে এই যে মাদানী পরিবেশ দেখে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে রফিক ভাই, যে আমি মানে মনে হচ্ছে না যে আমি এখানে একা রয়েছি, মানে ওনাদের যে কথা মানে ওনাদের যে কথাবার্তা বা ওনাদের যে মানে স্বজন প্রীতি বা একটা ওনাদের সাথে যে মানে কথা বলে আমাদের এত প্রশান্তি পাচ্ছি মনের ভেতর, এটা বলার কথা না। মনে হচ্ছে না যে আমি এখানে একা রয়েছি, আমি প্রায় সময় ওখানে যে ইসলামী ভাইদেরকে আমি সময় দিই, মাদানী মার্কেটে যাই। তো এই যে একটা দাওয়াত ইসলামের প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকতা আলহামদুলিল্লাহ আজাল, দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ ঠিক এমনই যে যেখানেই যাক আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ বিশেষত কোরআন ও সুন্নার তো প্রচার চালিয়েই যাচ্ছে এবং মানুষদের যে চারিত্রিক গঠন এবং তাদেরকে যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের শিক্ষা, কোরআন শিক্ষা দেয়া এবং বিভিন্ন আদব কায়দা আলহামদুলিল্লাহ এই মাদানী পরিবেশের মধ্যে যারাই এসে যায় তাদের কাছেই ভালো লাগে এবং তারাই এই পরিবেশের সাথে আজীবন সম্পৃক্ত থেকে যায়। জি সাজিদ ভাই, আপনার কাছে ফিরে আসতে চাচ্ছি যে যে বিষয়টা আপনাকে বলছিলাম যে প্রবাস জীবনে মানে যখন এখান থেকে কেউ যায় বিভিন্ন অবৈধ পথে বা এই যে তাদের কষ্টটা, সে সম্পর্কে যদি কিছু বলতেন আমাদেরকে।
জি রফিক ভাই, আসলে প্রবাসী জীবন যারা করছে যারা জানে এটা কিরকম। প্রথমে তো আসলে প্রবাসী যে বাংলাদেশ থেকে যাওয়া, যাওয়ার মধ্যে কিছু ধরন রয়েছে, যেমন মনে করেন যে কেউ এই পরিবারের চাপের মধ্যে পড়ে এবং ইনাদের আর্থিক সংকট দেখে টাকা কামানোর জন্য যায়। আবার অনেকে মনে করেন যে দেশের মধ্যে আছে, হয়তো এমন কাজ করতেছে যেগুলা মা বাবা মানে তাদেরকে দেখতেছে দেশে রাখাটা ভালো হবে না, এই জন্য তাদেরকে পাঠিয়ে দেয়। আবার অনেক সময় যেমন আমার রাশেদ ভাই বললেন যে আমিও গিয়েছি কিন্তু আমি দুনিয়াবি কাজে না দিনের স্বার্থে। আবার অনেকে তো মনে করেন যেমন রমজানুল মুবারক আমাদের থেকে অতিবাহিত হয়েছে, অনেকে ওমরা করার জন্য, অনেকে মদিনার মধ্যে ইতিকাফ করার জন্য এইভাবে প্রবাসী হয়েছে এবং ওইখানে ঈদ উদযাপন করেছে। তো আসলে সবার ঈদ একরকম না। যেমন আমরা প্রথমে ওমানের ইসনাইবের কল শুনলাম যে বলতেছে আমরা এখানে আছি প্রবাসী হিসেবে, কিন্তু এখানে আমাদের কান্না ছাড়া আর কিছু না, এই জন্য কারণ আমরা যেখানে মা বাবা তাদের যে একটা আনন্দ আছে যে তাদের সাথে বসে একটু সুন্দর করে কথা বলা, একটু সালাম করা, এবং যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন অনেকে আমরা তাদের কবরে দুনিয়াতে অর্থাৎ বাংলাদেশে থাকা অবস্থা আমরা যাই,
এই বিষয়গুলো থেকে তারা বঞ্চিত,
হ্যাঁ এগুলো থেকে তারা বঞ্চিত। এবং তারা মানে যেমন আমি ওইবার ঈদের নামাজ পড়লাম আমার এলাকার মধ্যে, এখানে দেখলাম মানে অনেক ইসলামী ভাই মুসাফা করার জন্য মুআনাকা করার জন্য চলে আসতেছে, তো একটা মানে অনেক আনন্দ লাগতেছে, সাথে মনে করেন আমার বাচ্চাও ছিল, তো এটার মধ্যে আরেকটা আনন্দ। কিন্তু এখন মনে করেন যারা শাদি করছে বাচ্চা আছে, এরা যে মনে করেন এগুলো যে দেখতেছে না পাচ্ছে না, অথবা বাহিরের পরিবেশ অনেক এমন আছে যেমন কান্ট্রি যেগুলা ইসলামিক কান্ট্রি এগুলাতে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু যেগুলা ইসলামিক কান্ট্রি না ইউরোপ আছে ওইগুলাতে তো এগুলো কিছুই নাই, অনেক জায়গাতে ঈদের নামাজই নাই, তো এনা তো আরো কষ্টের মধ্যে আছে, কারণ তারা তো মানে কোন একটা পরিবেশে পাচ্ছে না যে নামাজ পড়বে ঈদ মোবারক করবে ধর্মীয় পরিবেশ, তো এনারা তো আরো কষ্টের মধ্যে আছে, কারণ আমার ইসলামে বলা ঠিক আছে যে যেগুলো ইসলামিক কান্ট্রি আছে ওইখানে আমরা আসে নামাজ পড়লাম, হয়তো আমাদের যারা বাঙালি আছে দুই একজন সাথে মোলাকাত হলো, হয়তো আমরা পরিবারটা থেকে বঞ্চিত। কিন্তু যারা মনে করেন এমন জায়গাতে আছে যেখানে মুসলমানই পাচ্ছে না, যেমন আমারও সফর হয়েছিল মাদানী কাফেলায় আপনার নেপালের মধ্যে, তো এখানেও দেখলাম যে মনে করেন মুসলমানের সংখ্যা অনেক কম আছে, যে আমরা মানে পুরা একটা শহরের মধ্যে ঘুরলাম মানে একজন কি দুইজন, অথচ যেখানে হাজারো কি আছে কিন্তু মুসলমান পাইছে কি একজন দুইজন, তো অর্থাৎ মানে সালাম করব যে কাউকে একটু যে মুসাফা করবো কেমন আছে জিজ্ঞেস করবো, জি যে এলাকায় গেছে ওইখানে এটা হচ্ছে নেপালের মধ্যে, তো আসলে মানে খুব কি আছে। তো যারা একটু যাচ্ছে মনে করেন যারা এখান থেকে যাচ্ছে অনেকে কিন্তু জায়গা জমি বিক্রি করে যায়, কারণ পারিবারিক অবস্থা দেখে তার ভাবতেছে হয়তো এখানে আমি পারতেছি না ওইখানে গেলে আমি কিছু কাজ করতে টাকা পয়সা ইনকাম করতে পারবো, তো আপনি বলেন এরা যদি কোনো দালাল চক্রের হাতে পড়ে অথবা এমন কোন লোক যারা তাদেরকে ধোকা দিয়ে তাদের টাকা গুলাকে নিয়ে নিছে এবং ওইখানে যাওয়ার সময় কোথায় যে ছেড়ে গেছে, তো এনাদের যেগুলো মনে আর্থনাদ ব্যথা কষ্ট দুঃখ মানে এগুলো তো বলার ভাষাই নাই,
বলার ভাষাই
মানে এগুলো কিভাবে বলবো, আমারও বুঝে আসছে না, কারণ আমি এরকম একবার শুনছি দেখি নাই। মানে একজন বলেছে যে আমি আমার ফ্যামিলির মানে অবস্থা খুব খারাপ আছে, তো আমাকে বললো যে তুমি যদি ওইখানে যাও তোমার একটা ভালো এরকম চাকরি হবে এত বেতন পাবে, আমি তার কথার উপর ভরসা করে আমি জায়গা বিক্রি করে তাকে টাকা দিলাম, সে আমাকে নিয়ে গেল কিন্তু নামার পর আমাকে এমন মরুভূমিতে ফেলে দিল যেখানে আমি কি বেসাহারা হয়ে গেছি কোনো গিয়া নাই, তারপরে দেখা যাচ্ছে আমাকে উঠ চাড়ানোর জন্য দিছে যেগুলো আমার পক্ষে সম্ভব না, রোদ কষ্ট এক তো আমি ওইখানে কোনো আমাকে ঘরের মধ্যে কথা বলার সুযোগ দিচ্ছে না, মানে সবার থেকে যোগাযোগ এমন জায়গায় দিচ্ছে মরুভূমি যেখানে না নেটওয়ার্ক আছে না মোবাইল আছে না সে ঘরের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে।
আসলে আমাদের এখানে আমরা যারা দেশে আছি তো আমরা মনে করি যে বিদেশে টাকার গাছ আছে, আমি আমার সন্তানকে ভাইকে যদি পাঠাই সেখান থেকে সে গাছ থেকে টাকা পেরে আমাদের কাছে পাঠাবে। এখন ওই ব্যক্তি যে প্রবাসে গিয়েছে বিদেশে গিয়েছে, আমি বলছি না সবাই খারাপ, সবাই খারাপ এত নাই বলছি, কিছু সংখ্যক কিছু সংখ্যক যারা ওই অবস্থা আছে তাদের ব্যাপারে বলছি। এখন মনে করুন সে সেখানে খেয়ে না খেয়ে যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে প্রত্যেকটি টাকা পয়সা সে মানে না খেয়ে সে তার পরিবারের জন্য কি করে সঞ্চয় করে, আমি বলবো প্রত্যেকটা টাকার বিনিময়ে তার এক একটা মানে প্রত্যেকটা যদি আমরা পয়সা হিসাব করি তাহলে এক একটা রক্তের ফোঁটা বলতে হবে, মানে সে কষ্ট করে ইয়া করে সেটা সঞ্চয় করে। আমি বললাম কি কেন তোমার রুটিন কিরকম হয় তুমি কি কাজ করো বা কি, তো সে বললো যে আমরা ভোর চারটায় উঠি, আমি উঠে আমরা খাবার রান্না করি, খাবার রান্না করার পরে পাঁচটার দিকে গোসল টোসল করি, করার পরে পাঁচটার দিকে আমাদের গাড়ি আসে, আমরা যে জায়গায় কাজ করি যে সাইডে কাজ কাজ করি ওখানে নিয়ে যাওয়ার জন্য, আমরা পাঁচটা থেকে আটটা পর্যন্ত দু তিন ঘন্টা আমাদের যে স্থানে আমরা কাজ করি সেখানে যেতে লাগে মনে করেন আটটা পর্যন্ত, আটটায় গিয়ে আমরা সেখানে পৌঁছাবো, আমরা দু তিন ঘন্টা এখানে মনে করেন পাঁচটা থেকে আমরা আটটা পর্যন্ত সেখানে গাড়ির ভিতরে ঘুমিয়েছি, আটটা বাজে এখান থেকে নেমে গাড়িতে নেমে আমরা যেই কাজগুলো করি কাজগুলো আমরা শুরু করি থাকি মনে করুন সাড়ে নয়টা পর্যন্ত আমরা কাজগুলো করি, করার পরে আমরা যে খাবার রান্না করেছি তার থেকে কিছু খাবার আমরা বের করে সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত আমাদের খাবারের বিরতি হয় আধা ঘন্টা, আমরা খাবারগুলো খাই, তো খাওয়ার পরে আমরা চেষ্টা করি যে তাড়াতাড়ি একটু খেয়ে একটু শুতে যেন আমরা একটু রেস্ট নিতে পারি, তো আমরা কি করি সেখানে মানে এই আধা ঘন্টার ভিতরে খাবার তাড়াতাড়ি খেয়ে আমরা একটু সেখানে কিছুক্ষণ আরাম করে শুই। আচ্ছা এরপরে আবার দশটা বাজে, দশটা থেকে আবার কাজ শুরু, একটা থেকে দুটা তাদেরকে আবার খাবার এবং নামাজের বিরতি দেয়, হ্যাঁ তো ওরা ওই ওই অবস্থা তাড়াতাড়ি খেয়ে এগুলো আমরা কি করি তো নামাজ পড়ো না, ওখানে তো এমন কষ্ট যে আমরা নামাজ পড়ার কি হয় না, অনেকে পরে উনি যেভাবে বললো। আচ্ছা এরপরে পাঁচটা কি ছয়টা পর্যন্ত আবার নন স্টপ কাজ তাদের হয়। সে ছয়টা থেকে আবার গাড়িতে উঠে বাসা আসতে তার প্রায় নয়টা বেজে যায়। তো নয়টা বা দশটা বাজে। তো যে দশটার পরে সে বাসায় এসে আবার খাবার রান্না করে, যে রাতের খাবার। সে বলতেছে যে আমি এগুলো খাওয়ার পরে সবগুলা ধোয়া গোসল যা যা করার পরে বারোটা থেকে একটা বেজে যায় আমাদের ঘুম, মানে শুতে যেতে। এখন তার জীবনটা দেখেন,
মানে বিশ্রাম নেবে বা তার যে একটা আরাম রয়েছে শারীরিক, মানে কায়িক শ্রম দেওয়ার পরে তার যে একটা ইয়ে করতে হবে। আসলে জনৈক এক বুজুর্গ বলেছেন যে প্রত্যেক জাতির জন্য তার মাতৃভূমি হচ্ছে উত্তম। আমরা স্বদেশে এত ভালো থাকি, এত ভালোভাবে, মানে অন্তত মানে প্রবাসে যাওয়ার যে আমাদের উদ্দেশ্য, আসল উদ্দেশ্য কি, যে আমাদের ফিউচারটাকে ভালো
করা। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে কষ্টটা সে বিদেশে গিয়ে করছি, সেই কষ্ট যদি আমি আমার দেশে করি, তাহলে আমার দেশে উন্নত হলো, আমার পরিবারের সাথে আমি সময় দিতে পারছি, সংস্পর্শে থাকতে পারছি, এবং আমার এই যে আপনি বললেন আপনার কি প্রাণের একটা শান্তি, হৃদয়ের একটা শান্তি, সেটাও আমি পাবো। মনে করুন আপনি সারাক্ষণ এখান থেকে এখানে কাজ করলেন, এরপর আপনি যখন রাত্রে আপনি ঘরে যাবেন, আপনি যতই পরিশ্রম করেন, পরিশ্রান্ত হয়ে যখন আপনি ঘরে গেছেন,
পরিবারের টাকাটা খরচ করে সে বিদেশে যাবে, সেই টাকাটা সে এখানে একটা ব্যবসায় খাটিয়ে ভালো,
আমাদেরকে বিদেশে পাওয়া সেই রিজিক দিতে পারেন, তিনি কি আমাদেরকে আমাদের দেশে রিজিক দিতে পারেন না? মাসুদ ভাই আমি
সুন্দর বলেছেন, চমৎকার কথা বলেছেন রশিদ বাবু, আবার ফিরে আসবো আপনার কাছে। তো প্রিয় দর্শক, আসলে এটাই বাস্তব কথা যে যারা আমরা প্রবাসে রয়েছি তারা ওখানে আনন্দ এবং নিরানন্দ মানে মিশে একাকার হয়ে যায়। বিশেষত মনের যে কষ্ট আছে, স্বজনদের সাথে শেয়ার করা, স্বজনদেরকে বলা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিবার পরিজন, মা বাবা, বিশেষ করে এই ঈদের দিনে তাদের সাথে যে একটা মানে একটা হচ্ছে সামনে থেকে তাদের সাথে সুখ দুঃখটা শেয়ার করা, আর একটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে, এর মধ্যে অনেক তফাত আছে, শারীরিকভাবে উপস্থিত থাকা, আর একটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে মানে উপস্থিত থাকা। একটা মনে কষ্ট থাকে যে আমি যদি দেশে থাকতাম মায়ের পা ছুঁয়ে সালাম করতাম, বাবাকে সালাম করে বাবাকে বুকে জড়িয়ে নিতাম, সন্তানদেরকে বুকে জড়িয়ে নিতাম। তো ঈদের দিন মানে সবার সাথে থাকার যে একটা আনন্দ, সেই আনন্দ থেকে তারা বঞ্চিত। এবং যারাই কল করে বিদেশ থেকে জানাচ্ছে বা জানিয়েছে, এরা অধিকাংশ এই দুঃখ কষ্টটাই থাকে। তো আমরা আরো কিছু কল শুনবো আমাদের মাঝে, আরো কিছু কল রয়েছে আমাদের মাঝে, যে কল শুনিয়ে দিন আমাদেরকে।
আমি 3 বছর দুবাইতে ছিলাম, 3 বছর আমি 6টি ওইখানে কাটিয়েছি। তো ঈদের দিনটা আসলে অনেক কষ্টের যেত, কারণ ওইখানে বন্ধু বান্ধব ছিল না, আত্মীয় স্বজন ছিল না। আত্মীয় স্বজন ছাড়া ঈদে মানে অনেক কষ্টের, এটা আসলে কেউ যদি ওইখানে না থাকে তাহলে এটা কেউ বুঝবে না।
আমার নাম নূর হোসেন, আমি কুয়েত জাহারা থাকি। আমি এখানে বসে ঈদ করছি বাড়িতে ফ্যামিলিকে রেখে, আমার অনেক কষ্ট লাগছে তাদেরকে ছাড়া ঈদ করার জন্য। ঈদের দিনও কাজ করতে হয়েছে, কে আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে তাদের সাথে ঈদ করতে পারি।
এই যে আমরা কল শুনলাম, কুয়েত থেকে ইসলামী ভাই আমাদেরকে ফোন করেছেন যে ঈদের দিনও তাদেরকে শ্রম দিতে হচ্ছে। আসলে এই যে মাসুদ ভাই, আমি আপনার কাছে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, যে এই যে বিদেশে যারা রয়েছে বিদেশের মাটিতে, বা যারা দেশের মানে উন্নতির জন্য বা পারিবারিক উন্নতির জন্য, সামাজিক উন্নতির জন্য মানে দেশের উন্নতির মধ্যে একটা অবদান রাখছে, তাদের রেমিটেন্স, যে রেমিটেন্স পাঠাচ্ছে, কিছুদিন আগেও আমি দেখলাম পত্রিকাতে মানে একটা জরিপে উঠে এসেছে যে প্রায় $2,350 কোটি রিজার্ভ ফান্ডে জমা রয়েছে, এবং এর মধ্যে $1,250 কোটি মানে রেমিটেন্সের মাধ্যমে বিদেশে বিদেশের যার প্রবাসী রয়েছে তাদের আয় থেকে এসেছে। তো এই যে একটা অবদান রয়েছে দেশের উন্নতিতে বা দেশের, আলহামদুলিল্লাহ আমাদের যে দেশের সরকার রয়েছেন, এই দেশের সরকারের একটা অনেক বড় ভূমিকা রয়েছে যে প্রবাসীদেরকে, অনেক বহু প্রবাসীদেরকে মানে এদিক এখান থেকে মানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন বিদেশে, বিদেশ থেকে রেমিটেন্স আসছে। আসলে এই যে রেমিটেন্সের মাধ্যমে দেশের তো উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ, জনগণের উন্নতি হচ্ছে, পরিবারের উন্নতি হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু এই উন্নতির আসলে যে একটা প্রবাসীদের যে একটা বেদনা, দুঃখ, কষ্ট, তো এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন যে তাদের।
রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত সেবা গ্রহণ করেন। এরপর ঈদের খুশি, ঈদের দিন অনেকে আনন্দটাকে ঠিক মতো ভাগাভাগি করে নিতে পারে, আবার অনেকে ঠিক মতো পারে না। তো ঈদ সবার জন্য খুশি, আসল মৌলিক অর্থে ঈদ হচ্ছে আল্লাহ তাআলার রহমতের ভাগিদার হওয়া এবং নিজের গুনাহের আসলে ঈদের মুক্তি হয়, সেটা হচ্ছে আসলে ঈদ।
এই যে একটা বিষয় মানে আপনার আরো অনেক এমন আছে যেটা ফেরত আসে না, এক সমীক্ষায় দেখা গেছে তো অনেক এমন বিষয় আছে যে ফেরত আসে না। তো এই যে যারা অবৈধভাবে যারা যাচ্ছে জাহাজে করে, তেলের ট্যাঙ্কারে করে, ভিতরে করে, তো এরা দেখা যায় যে পাটাতনে মানে তেলের যে ভিতরে যে ট্যাঙ্কার থাকে তার ভিতরে ঢুকে এরা বিদেশে পাড়ি জমায় অবৈধভাবে, তো ওর মধ্যে থেকেই তারা মারা যায়। এবং অনেকে দেখা যাচ্ছে যে যে উপসাগরীয় যে সংকট রয়েছে, ক্রাইসিস, অনেক সময় স্বদেশ ত্যাগ করতে হয়, মানে কেউ তো উন্নতির জন্য যায়, কেউ আবার যান বাঁচানোর জন্য যায়, কারণ মধ্যপ্রাচ্য থেকে অনেকেই আবার পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমাচ্ছে, তো এর মধ্যে সাগরের মধ্যে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন নিয়ে তারা পাড়ি জমাচ্ছে, এর মধ্যে সাগরে অনেক অনেক লোক, অনেক বাংলাদেশি এমন রয়েছে যে তারা মৃত্যুবরণ করছে। তো এই যে একটা ঝুঁকি, হ্যাঁ, তো এই যে একটা দৃশ্য মানে দৃশ্য আমাদের সামনে ভেসে উঠছে যে কেউ জীবন বাঁচানোর তাগিদে যাচ্ছে, কেউ বা মানে ভালো উন্নতির জন্য, রিজিক মানে ভালো রিজিক অর্জন করার জন্য, তো এই এই বিষয়গুলো আসলে কি এগুলোকে আমরা কিভাবে দেখব? রাশেদ বাপু যদি কিছু বলেন যে আসলে মানে এক তো হচ্ছে যে যে রিজিকটা আপনি বললেন যে আমরা স্বদেশেও আমরা এই উপার্জনটা আমরা করতে পারি, আর বিদেশে কেন, তো অনেকে রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, এই বিষয়ে যদি সংক্ষিপ্ত আমাদের সময়ও খুব।
জি রফিক ভাই, আসলে আপনি যেটা বলেছেন, জি, ব্যাপার হচ্ছে আসলে আমাদের মাঝে আমি বলবো কারো কারো মাঝে আমাদের লোভটা বেশি চলে আসে, লোভ মানে আকাঙ্ক্ষা, লোভ এবং আকাঙ্ক্ষা যে আমি বড় হব। আমি যখন গত বছর দেশের বাড়ি গিয়েছিলাম রাওয়ালপিন্ডির কাছে, তো একজন বাঙালির সাথে আমার পরিচয়, আপনি যেহেতু এই বিষয়টা এনেছেন এই জন্য আমি বলছি, তো সে কান্না করছে, সে বলছে যে সে আরবে ছিল, দুবাই বা কোথাও ছিল, সেখান থেকে তার কোনো বন্ধু বললো যে চল আমরা ইউরোপে যাই, সে ভালোই ছিল, তার এখান থেকে জমি জমা যা ছিল অল্প স্বল্প সেগুলো বিক্রি করে সে ইয়াতে গিয়েছে, আরো কিছু সামান্য এখানে ছিল। তো এখন তার ফ্যামিলিকে সে এখানে রেখে, তার স্ত্রীকে রেখে, মা বাবাকে রেখে সে ওখানে দুবাই গিয়েছিল, তো দুবাই থেকে কেউ তাকে পরামর্শ দিল, সে সেখান থেকে ইরান চলে গেছে, ইরান থেকে অবৈধভাবে তুরস্ক দিয়ে সে ইউরোপে ঢুকবে বা ইয়াতে আপনার যে ওয়েস্টার্ন শুধু এইটা না, সে বলছে যে এই অনেকের বাবা মানে বাবা এবং সন্তান ছেলে দুজন, ছেলে এবং বাবা দুজন যাচ্ছে, বাবা বৃদ্ধ মনে করেন, ছেলের কাছ চাইতে তো বাবার বয়সটা একটু বেশি, তো সে পাচ্ছে না, মারা গেছে, তো তাকে দাফন করার সময়ও দিচ্ছে না এখানে, বললো যে তুমি যদি দাফন করতে এখানে সময় ব্যয় করো তাহলে তুমি মারা পড়বে, চলো। আচ্ছা, সে বললো যে এখানে বরফ, চারিদিকে লাশ, অনেক জায়গা, ওরা বললো যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক রাস্তায় মানে মানুষের হাত দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে বললো যে ওরা দালাল চক্রের মাধ্যমে যেতে গিয়ে তারা অন্য একটা দালালের ওখানকার দেশের একটি দেশের যারা দেশের গাট ইয়া থাকে এদেরকে কি বলা হয়,
কোস্টগার্ড,
হ্যাঁ কোস্টগার্ড, ওদের হাতে ধরা পড়লো। তো তারা কি বলে, সে বাংলাদেশিকে তারা কয়েকজন ছিল বাংলাদেশি, তো কিছু পাকিস্তানি ছিল, কিছু ইন্ডিয়ান ছিল। তো এখন বাঙালিদেরকে, বাংলাদেশি যারা ছিল তাদেরকে কেউ বললো যে বলবা তোমরা পাকিস্তানি, যদি পাকিস্তানি বলো তাহলে তোমার দেশে তোমাকে ফিরাই দিবে, বাংলাদেশে কি বাংলাদেশি বলিও না, কেননা এরা মুক্তিপণ দাবি করে।
আচ্ছা,
এটা নেওয়ার পরে, কসকাত নেওয়ার পরে এরা কি করলো, একটা দালাল চক অন্য একটা ইয়ার কাছে তারা বিক্রি করে দিল এদেরকে, পুরো টিমকে। আচ্ছা, সে কি করলো, সে তাকে জিজ্ঞেস করলো তুমি কোন দেশের। দেখুন মিথ্যার কত বড় যে একটা খারাপ একটা দিক, সে বললো আমি পাকিস্তানি। তো তাকে কি করলো, পাকিস্তানে পাঠিয়ে দিছে আরেকটি দালাল চক্রের কাছে। এখন তাদেরকে বাঙালি, এখানে তারা দুজন ছিল, তাদেরকে খুব মারধর করলো, বললো যে তোমরা মানে তোমাদের পরিবারের কাছে ফোন করো, আমাদের কাছ থেকে মোবাইল নাম্বার ফোন করো, বলো
টাকা
জন্য। তো সে বললো যে ভাই আমরা তো পাকিস্তানি না, তো তোমরা পাকিস্তানি কিভাবে আসলা, বললো যে আমরা বলেছি মিথ্যা কথা বলেছি এই জন্য। তারা তাদেরকে মানে মারলো, খুব মারধর করলো। তারা শেষ পর্যন্ত কোনোভাবে ফোন নম্বর, তাদের কাছে ফোন নম্বর ছিল, তো বাড়িতে ফোন করেছে যে আমাকে বলছে, সে বললো যে আমি বাড়িতে ফোন করলাম। সে বাড়িতে ফোন করলো, করার পরে ওই অবস্থায় তাদেরকে মারতেছে, যেন তাদের পরিবারের লোকেরা শুনতে পায় যে তাকে মারছে। তো সে বললো যে আমাকে, তাদেরকে একটা খাবারও দিচ্ছে না, খুবই অল্প খাবার, খাবার দিচ্ছে অল্প এবং মারধরও করতেছে। এখন শেষ পর্যন্ত তার বাবাকে বললো যে বাবা আমাকে বাঁচান, আমি আর কি করতে পারছি না। তার বাবা জমি বিক্রি করে তার জন্য টাকা পাঠালো, শেষ পর্যন্ত তাকে সেখান থেকে ইয়া করে দিল। আচ্ছা, পরবর্তীতে আমি যেটা বলার জন্য এই পুরো ইয়াটা বলছি, তাদেরকে হাত পা বেঁধে তারা এক জায়গায় ফেলে দিল, তারা সেখান থেকে ভিক্ষা করে, মানে সে আমাকে যেটা বললো, আমি সংক্ষিপ্ত এই জন্য বলছি, বললো যে আমরা ভিক্ষা করেছি মানে আমাদের খাবার খাওয়ার জন্য। আচ্ছা, শেষ পর্যন্ত ওখান থেকে আমরা, সে করাচিতে আসলো, এটা অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, এরপরে সে চাচ্ছে যে সে দেশে ফেরার জন্য, এখন সে তো বাড়ির সাথে গণবত তার যোগাযোগ হয়েছে, এখন তার স্ত্রী হয়ে গেছে অসুস্থ, তাদের স্ত্রীর ক্যান্সার বা কোনো একটা কিছু হয়েছে। তো সে বলছে যে আমি 4-5 বছর ধরে এখানে এই দেশে আটকে আছি, আমার কোনো পাসপোর্ট তো নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নাই যে আমি মানে এম্বাসিতে গিয়ে বলবো যে আমাকে আমার দেশে ফিরাই দেন, কোনো আমার কাছে কি নাই। তো সে বলছে যে আমার স্ত্রী মেডিকেলে, হসপিটালে, আমার স্ত্রী আমাকে ফোন দিয়েছে, ঘর থেকে আমাকে ফোন দিয়েছে যে আমি কথা বলছি, কথা বলা অবস্থায় আমার স্ত্রী বলছে যে আমি কি আপনাকে আর দেখবো না, আমিও কান্না করছি ওই দিক থেকে, সেও কান্না করছে, ওই অবস্থায় সে মারা গিয়েছে। চিন্তা করুন, সেও কান্না করছে যখন আমাকে বলছে, আমরা আমাদেরও তখন অবস্থা ইয়াটা খারাপ। এরপরে সে বললো যে আমি চেষ্টা করছি এখন আমার দেশে যাওয়ার জন্য, প্রায় 5-6 বছর সেখানে দেশের ওই মানে ওই দেশে সে আছে। তো এখন দেখুন এই লোভ আকাঙ্ক্ষা এই জিনিসটার কারণে এই ব্যক্তি
আসলে, প্রিয় দর্শক, মাদারী চ্যানেলের দর্শক বিন্দু যে যেখানেই শুনছেন আমাদের সঙ্গেই থাকুন। আসলে এই বিষয়টা মাসুদ ভাই আপনার কাছে পুনরায় ফিরে আসবো, পরপর ওই কারণে শব্দ সমস্যার কারণে আপনার কাছে আবার আসতে হচ্ছে, যেটা বিচ্যুতি ঘটেছে, যে এই যে বিদেশের যে গমন, আসলে এইরকম যারা মানে সারাই কিছু বা কিছু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার কাছ থেকে একটু মানে মাদারী ফুল চাচ্ছি মাদারী চ্যানেলের দর্শকদের জন্য। যেমন অন্যান্য দেশে থেকে যদি কোনো অভিবাসী বলে যে আমরা ভালো নেই, তো এক্ষেত্রে যদি কোনো মানে অভিবাসী তার যদি মক্কাতে অভিবাসন হয়, অভিবাসন যদি তার মক্কায় হয় কিংবা মদিনায় হয়, হেরেম শরীফের কাছাকাছি সে রয়েছে, আর সে যদি বলে যে আমি প্রবাসে রয়েছে, আমি ভালো নেই, এক্ষেত্রে মানে কি কোনো এমন কোনো ইয়ে রয়েছে যেটা সারাই দৃষ্টিকোণ থেকে, বা যদি কোনো মাদানী ফুল আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শকদের জন্য আপনি বলে দেন?
আসলে যে সমস্ত সরকারি নিয়ম নীতি শরীয়তের সাথে সংঘর্ষ হয় না আর কি, শরীয়তের বিধানের সাথে সরকারের যে নিয়ম নীতি সংঘর্ষ হয় না, সেগুলো মেনে নেওয়ার হুকুম ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে
আলহামদুলিল্লাহ।
তাই বিদেশি গমনের ক্ষেত্রে সরকারের নিয়ম নীতি আমাদের জন্য আবশ্যক, কারণ এক্ষেত্রে নিজের জীবন নিরাপত্তা, নিজের পরিবারের নিরাপত্তা, পৃথিবীর সব জায়গাতে একই, কিন্তু কিছু জায়গা বিশেষভাবে এটা আল্লাহ তাআলার দয়ার স্থান, যেমন হেরামে পাক, মক্কা শরীফের হেরামের অংশটা, মদিনায় তৈয়বা যেখানে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক রয়েছে, বাইতুল মুকাদ্দাস রয়েছে, আল্লাহর ওলিদের স্থান রয়েছে যেখানে আল্লাহর ওলি অনেক বান্দারা আছেন, তো তাদের পাশে থাকার জন্যে দোয়া করা চাই, ওই স্থানে থাকার জন্য দোয়া করা চাই, এবং সৌভাগ্যটা চেয়ে না ওখানে দোয়া কবুল হয়। অনুরূপভাবে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন হাদিস বিভাগে 7 নম্বর, যে যদি মরতে চাও
তো মদিনার জন্য দোয়া করো, জান্নাতুল বাকির জন্য দোয়া করো, দাফন হওয়ার জন্য।
সুবহানাল্লাহ। কিছু কল আমাদের কাছে আরো চলে আসছে, জি আমাদেরকে পরবর্তী কলগুলো একটু শুনিয়ে দিন।
তারপর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলিকে ছাড়াই প্রথম ঈদ করছি, মানে আমার জীবনে এত কষ্ট হয়েছে যে তাদেরকে এই প্রথম তাদেরকে ছাড়া আমার ঈদ করতে হয়েছে ইতালির মাটিতে। এত কষ্ট মানে কি বলবো, আমার হাতের রান্না মিস করতেছি অনেক, ঈদের সময় মা বলতো এই টাকা এই টাকা ওই টাকার, এই কথাটা মনে হইলে ভাই চোখ দিয়া পানি পা দূরে রাখতে পারি না। প্রবাসী জীবনটা অনেক কষ্টের, আসলে সবচেয়ে কষ্টের মা বাবা ফ্যামিলি সবাইকে ত্যাগ করে বিদেশে মাটিতে থাকা, এই অনেক কষ্ট হয়েছে আর কি। এভাবে জীবনে ফার্স্ট ঈদ করতে হয়েছে মা বাবাকে ছাড়া।
ইতালি থেকে আমাদের ইসলামী ভাই ফোন করেছেন। আসলে প্রিয় দর্শক, এটাই বাস্তবতা যে কষ্টের মধ্যে থেকে অনেকে মানে আনন্দে হেসে মুচকি হেসে বলে যে ভালো আছি। তো এই যে একটা বিষয়, বিশেষ করে যারা প্রবাসে থাকে সবাই ভালো থাকতে পারে না, মানে যারা ভালো থাকে অনেকে তো ভালো থাকে যাদেরকে আল্লাহ তাআলা ভালো থাকার তৌফিক দিয়েছেন, বিশেষ করে ওই সকল প্রবাসী যারা এখান থেকে স্ত্রী পরিবার পরিজন নিয়ে মাইগ্রেট হয়ে গেছেন, ওখানে ভালো একটা চাকরিতে আছেন, কোনো কষ্ট সুখ দুঃখ মানে কষ্ট যে বেদনা বা কষ্ট জিনিসটা তাদেরকে ফিল অতটা বেশি স্পর্শ করে না, তো তারা তাদের কাছ থেকে যদি অভিমত নেওয়া হয় তো তারা বলে যে আমরা ভালোই আছি। তা আসলে এরকম সবাই না, প্রত্যেকটা প্রবাসী যে কষ্টের মধ্যে থাকে এমনটাও নয়, আবার প্রতিটি প্রবাসী যে সুখের মধ্যে থাকে ভালোর মধ্যে থাকে এমনটিও নয়। তো মাদানী চ্যানেল প্রিয় দর্শক, আসলে আমরা শুনছিলাম আমাদের মাসুদ ভাইয়ের কাছ থেকে যে হেরেম শরীফে, মদিনা শরীফ হোক কিংবা মক্কাতুল মুকাররমা হোক কিংবা মদিনাতুল মুকাররমা হোক, এমন জায়গায় এমন মানে আকদস যে মুকদ্দাস পূর্ণ যে জায়গা, এখানে থেকেও যদি কেউ অভিযোগ আনে মুখের মধ্যে যে আমি ভালো নেই, তো তার ক্ষেত্রে মানে তার করণীয় কি বর্জনীয় কি সেই বিষয়টা আমরা শুনছিলাম। জি মাসুদ ভাই, আপনি যদি আরো কিছু আমাদেরকে মদিনী ফুল দেন।
জি, এরকম কথাবার্তা থেকে আসলে নিজেকে মুক্ত করে নেওয়াতে করে বলে থাকলে তওবা করে নেয়, অর্থাৎ আল্লাহ আমি এরকম আর বলবো না, কেননা প্রত্যেক অবস্থায় আল্লাহ তারা শুকরিয়া আদায় করা,
শুকর আদায় করা উচিত।
হ্যাঁ, রিওয়ায়াতের মধ্যে পাই, যেমন ফাইজার সুন্নাতের মধ্যে কিবলা শেখ হাতের কথা মেরির সুন্নাত ঘটনার নকল করেছেন যে এক ব্যক্তির কাছে একজন নবী আলাইহিস সালাতুসসালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতুসসালাম উপস্থিত হলেন, ব্যক্তিটার হাত তো নাই পাও নাই, ওই অবস্থায় সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ তুমি যখন চেয়েছিলা আমার হাত এবং পা দ্বারা আমাকে ইবাদত করার বা তোমার সন্তুষ্টির জন্য এগুলা ইউজ করার তুমি ক্ষমতা দিয়েছ, আমি ওই অবস্থায় সন্তুষ্ট ছিলাম এখনো সন্তুষ্ট। এরপরই হুকুম হলো তার চোখ দুটো উপরে নাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার চোখ দুটো নিয়ে নিলেন, তখন বলল আল্লাহ যখন তুমি চেয়েছো আমার চোখ ছিল এটার উপর তুমি সন্তুষ্ট ছিলে, এখন তুমি চোখ নিয়ে নিয়েছো এটার উপর আমি সন্তুষ্ট আছি। তখন তাকে বলা হলো যে চলো জিবরাইল আলাইহিস সালাম, এরপরে যখন হুকুম হলো যে তাকে নিয়ে দোয়া করো, তখন বলল চলো হে চোখ ছাড়া অন্ধ ব্যক্তি তোমার জন্য আমি দোয়া করি আল্লাহর দরবারে চলো। তো সে বলল না, আল্লাহ সন্তুষ্টের উপর আমি সন্তুষ্ট, আল্লাহ চেয়েছেন এই অবস্থা আমি থাকি, আমি কিভাবে আবার চোখের জন্য হাত পায়ের জন্য আমি কিভাবে দোয়া করবো, কেমন শুকর গুজার বন্দা ছিলেন তারা। তাই যেখানে থাকি আল্লাহ তাআলা জমিন আছে, আল্লাহ তাআলা আমার হাত নাই তোমাকে চোখ দ্বারা ধন্য করেছেন, জিহ্বা দিয়েছেন আমি কথা বলতে পারছি, তো একটা অঙ্গ না থাকলে অন্য অঙ্গ শুকরিয়া আদায় করা যায়, এক দেশের মাটিতে নাই তো অন্য দেশে আছি, তো আল্লাহ তাআলার বান্দেগীতে থাকা, আল্লাহ তাআলার নাফরমানিতে যেন না থাকি,
গুনাহের
মধ্যে না থাকি, আল্লাহ তাআলাকে যেন সর্বাবস্থায় রাজি রাখি,
রাজি রাখি। খুব চমৎকার বলেছেন। আসলে এই বিষয়ে আমারও একটা ঘটনা মনে পড়ছে, কোথাও পড়েছিলাম কোন বইয়ের মধ্যে, যে এক ব্যক্তি, প্রিয় দর্শক মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে এখান থেকে একটা খুব চমৎকার মেসেজ আমরা পাচ্ছি, আর সেটা হচ্ছে যে শুকরিয়া আদায় করা প্রতিটি বিষয়ে, মানে আল্লাহ তাবারক তাআলা যেই অবস্থাতেই রাখুক আমরা যেন অভিযোগ না করি, আমরা যেন শুকরিয়া আদায় করি মুখের মধ্যে, যে কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে যে কেমন আছেন আমরা যেন বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছে আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। একটা ঘটনা এই বিষয়ে মনে পড়ে গেল, আমি মাসুদ ভাইয়ের সাথে এটা সংযুক্তি ঘটাচ্ছি, যে এক মাজারের মধ্যে গিয়ে এক ব্যক্তি, মানে সে তার পায়ে জুতো নেই, তো জুতোর জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি তো দুটো পা দিয়েছো আমার, আমি তো রাস্তা দিয়ে হাঁটি কিন্তু কষ্ট পাই, কেননা পায়ে জুতো নেই, তুমি তো দেখতেই পাচ্ছ এক জোড়া জুতোর যদি তুমি ব্যবস্থা করে দিতে। তো ইতিমধ্যে তার পাশেই আরেকজন লোক যার দুটো পা ছিল না, পঙ্গু ছিল, সে বিকলাঙ্গ, তো সে বলছে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমার পা দুটো আমার চলে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবনটাকে তো তুমি সহি সালামত রেখেছো। তো সে নিজের প্রাণের নিজের জীবনের সে শুকরিয়া জ্ঞাপন করছে। আর যে ব্যক্তির পা আছে কিন্তু জুতো নেই, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অভিযোগ করছে। তো আসলে এটা আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু আমাদেরকে মাদনী চ্যানেলের এই অনুষ্ঠান থেকে প্লাস মাইনাস এই অনুষ্ঠানের আজকে আমাদের বিষয় ছিল প্রবাসীদের ঈদ। তো ঈদের মধ্যে আনন্দ নিরানন্দ দুটোই থাকে, ব্যক্তি বিশেষে, স্থান বিশেষে, জায়গা বিশেষে। কিতাবের মধ্যে এসছে যে জন্মভূমির যে ভালোবাসা অর্থাৎ দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ, এটা হাদিস শরীফে রয়েছে। তো যে যেখানেই থাকি না কেন, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, এটা আমাদের ইমানের অঙ্গ। মানে অ্যাজ এ মুসলিম বিং, একজন মুসলমান হিসাবে দেশকে ভালোবাসা, এবং প্রতিটি মানুষেরই আমি মনে করি যে এটা মানে দেশের প্রতি ভালোবাসা হওয়া উচিত, দেশপ্রেম থাকা উচিত। আর দেশপ্রেম আছে বলেই এই দেশটা আমরা এত উন্নতির দিকে আমরা সবাই মিলে সবার সম্মিলিত প্রচেষ্টাতে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই দেশের আরো সমৃদ্ধি আমরা কামনা করছি উত্তরোত্তর। আল্লাহ তাআলা এই দেশকে, দেশের মানুষকে আরো উত্তরোত্তর উন্নতি দান করুক, এই দেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুক, এবং বহির্বিশ্বের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা এই দেশকে, দেশের মানুষকে হেফাজতে রাখুক। এই দোয়াই আমাদের করা উচিত। আসুন আমাদের আরো কিছু কল এসেছে শুনিয়ে দিন। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আবু খালিদ আতারি ভারত থেকে বলছি। আসলে আমি ঈদ করেছি, বাচ্চা কাচ্চাকে রেখে দেশের বাইরে ঈদ করাটা অনেক কষ্টকর, খুব মিস করতেছি আমার বাচ্চা কাচ্চাদেরকে, অনেক মিস করতেছি আমার ফ্যামিলিকে, মিস করতেছি। এরপর আমি দাউদ ইসলামের একটা মাদানী মহলে এসেছি, মাদানী কাফালা এসেছি, আলহামদুলিল্লাহ কাফালা এসে মনটা কিছুটা শান্তি লাগতেছে। সবাই যেন মাদানী কাফালায় আসে, আসলে আশা করি কিছুটা হলেও মনের রিয়া দূর দূর করতে পারবেন। সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তো এই যে একটা অবস্থা, মানে সবাই মানে মুখের মধ্যে আসলে কি বলবো যে মানে ভালো মন্দ মিশ্রিত এই বিষয়গুলো চলেই আসে, যতই মানে ভালো থাকুক কিংবা ইয়ে থাকুক একটু কষ্ট মানে এই বিষয়টা নিয়ে ইয়ে করছিলাম। আচ্ছা সাজিদ ভাই, আপনার কাছে সংক্ষিপ্ত সময়ের জন্য ফিরে আসব, যে আমাদেরকে এই মাদানী চ্যানেলের মাধ্যমে প্রবাসে যারা রয়েছে প্রবাসী, এদের জন্য সংক্ষিপ্ত আকারে যদি কিছু মাদানী ফুল আপনি আমাদেরকে।
জি রফিক ভাই, আসলে যারা প্রবাসী আছে, তো আমরা তো শুনলাম মেসেজের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে তাদের মনের আর্থনার ব্যথা, যে অনেকেই টাকা পয়সা থাকার পরেও আসলে মনের শান্তিটা খুঁজে পাচ্ছে না, যেহেতু পরিবারের সুখ, একটা দেশের যে একটা শান্তি, এটা কিন্তু কি টাকা পয়সা থাকার পরেও কি পাচ্ছে না। তো তারপরে যেহেতু বাহিরে থাকতে হচ্ছে, তো আমি এটা বলবো এরা যেন মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকে। কারণ যে আমরা দুই স্নাইবের কল পেলাম, যে দুবাই এবং আর এক স্নাইবের, এখন যে শুনলাম যে বলেছে আমরা এখানে তো মানে ওইটাকে অনুভব করতেছি, কিন্তু যখন মাদানী মহল পেলাম, মাদানী কাফেলে গেলাম, আমাদের অনুভূতিটা কমে গেছে। তো আমি বলবো এই জন্য আসলে দেখলাম আমরা যদি মনে করেন ইবাদতের মধ্যে থাকি, রিয়াজতের মধ্যে থাকি, ভালো কাজের মধ্যে থাকি, তাহলে ওই জিনিসটা অনুভূতি থাকে না। আর যদি আমরা কোনো গুনাহের কাজে থাকি না, তখন ওই অনুভূতি আরো বেড়ে যায়। অর্থাৎ গুনাহের কারণে আসলে টেনশন চিন্তা এগুলো কি হয়ে যায়, এগুলো আরো বেড়ে যায়। তো এই জন্য আমি যারা প্রবাসী আমার স্থায়ী আছে, এনাদেরকে আমি মাদানী ফুল দেবো। এটা যেখানে আছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে কোথায় নাই, যেখানে যেন কেন দাওয়াত ইসলামী আছে, তো সবাই যেন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ সাথে সম্পৃক্ত থাকে, এবং তাদের যেটা অবসর সময় এটা যেন তারা মাদানী কাজের মধ্যে দেয়, মাদানী কাসলার মধ্যে দেয়, অথবা আমাদের যেগুলো ইস্তামা হয়, দর্শ হয়, এইগুলোর মধ্যে যদি দেয়, ইনশাআল্লাহ তাদের কাছে একা থাকার যে একটা অনুভূতি এবং দেশ থেকে যে বাহির থেকে যে অনুভূতি, ইনশাআল্লাহ এটা থাকবে না।
খুব চমৎকার বলেছেন আপনি। আসলে অনেক সময় বিশেষত মানে আমরা স্বদেশে থাকি কিংবা বিদেশে, যে যেখানেই থাকি, বিশেষ করে অনেক সময় আমাদের মনের যে কষ্ট, একাকিত্ব, অনেক সময় কষ্টকে দূর করার জন্য বা মানসিক টেনশন যখন আমাদের মাথায় থাকে, তো আমরা কি করি, টিভি স্ক্রিনের সামনে বসে যাই এবং বিভিন্ন গুনাহের মানে যে দৃশ্যগুলো আছে বা যে সিকোয়েন্সগুলো আছে এগুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো দেখে সে নিজের টেনশন দূর করতে চায়। বা অনেকেই আছে মানে মাযাল্লা বিভিন্ন শরিয়াহ বিরোধী কাজের মধ্যে গ্যাম্বলিং আছে বিভিন্ন ধরনের, বা জুয়াও আছে, বা বন্ধু বান্ধবদের নিয়ে গসিপের মধ্যে বসে যায় যেখানে বিভিন্ন ধরনের গীবত এবং পরনিন্দা চলতেই থাকে বা গুনাহের জায়গাগুলো যায়। তো আসলে এই যে শান্তি যে খুঁজে বেড়ায় মানে এমন জায়গায়, অপ্রত্যাশিত একটা জায়গায় গিয়ে সে শান্তি খুঁজে বেড়াচ্ছে, তো এই বিষয়ে আরমান ভাইয়ের কাছে সংক্ষিপ্ত আকারের জন্য ফিরে আসবো যে শান্তি কিসের রয়েছে এটা যদি একটু বলে দেন, প্রকৃত শান্তি আমরা কোথায় গেলে পাবো?
আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার জিকিরের মধ্যেই অন্তরের শীতলতা রয়েছে, দুনিয়ার আর কোন কাজের মধ্যে নেই।
আল্লাহ তাআলা
স্বয়ং ইরশাদ করেছেন, রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু ইরশাদ করেন, তার অনুবাদ কিছুটাই মন যে নিশ্চয়ই আমার জিকিরের মধ্যেই মনের শীতলতা রয়েছে, যেভাবে আমার ভাই সাজিদ ভাই বললেন। তো যদি আমরা ভালো পরিবেশে থাকি, ভালো মহলে থাকি, আল্লাহ তাআলার জিকির করি, বেশি পরিমাণে দরুদ পড়ি আর কন্টিনিউ ভাবে যদি নামাজ পড়ি, তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল মন শান্তিতে থাকবে। আমি যদি গেম নিয়ে বসে যাই বা কোথাও ট্যুরে যদি চলে যাই বা বন্ধু বান্ধবের আড্ডায় বসে যাই, নানান ধরনের গল্প গুজবে যদি আমি লিপ্ত হয়ে যাই, তাহলে এর মধ্যে শান্তি পাবে না মন, বরং আরো বিচলিত হয়ে যাবে, আরো সে কষ্ট পাবে। এই মন ওই সময় শান্তি পায়। দেখেন প্রত্যেকটা জিনিসের এক একটা নির্দিষ্ট জায়গা থাকে। আমি যদি একটা পাথর যদি উপরের দিকে যে ছুড়ি, তাহলে সে উপরের দিকে কিছুক্ষণের জন্য যাবে, আবার সে
পরক্ষণে মানে আলটিমেটলি সেটা হয়তো শরীরে না পড়লে অন্য জায়গায়
তার স্থান নিচের দিকে, সে নিচে চলে আসবে। তো প্রত্যেকটি জিনিসের এক একটা স্থান আছে, একটা চাহিদা আছে, একটা চাওয়া আছে, একটা পাওয়া আছে। আমাদের খিদা লাগলে আমরা খাবার খাই, এতে কি আমাদের খাবার নিবারণ হয়ে যায়? কিন্তু অন্তরের যে ঘিসা রয়েছে, অন্তরে যে ঘিসা রয়েছে, খাবার যে রয়েছে, হ্যাঁ, তার যে চাওয়া আছে তাহা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ইবাদত। সে যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, বান্দাগী করবে, সে স্থির থাকবে। আর যখনই সে নাফরমানির দিকে যাবে বা সে রিজিক, সে যেমন নিজের ঘিসা পেল না, জিকির পেল না, সে আল্লাহ তাআলা স্মরণ করতে পারছে না, তাহলে সে মন কখনো শান্তিতে থাকবে না।
খুব চমৎকার বলেছেন। ফিরে আসছি রাশিদ বাবুর কাছে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি এক মিনিটের মধ্যে কি মাদানী ফুল দিতে চাচ্ছেন আমাদের প্রবাসী ইসলামী ভাইদের?
রফিক ভাই, আমি বলবো আসলে যারা প্রবাসে আছে তাদেরকে নয়, আমি বলবো তাদের পরিবারকে। সেটা হচ্ছে যে যারা নিজেদের সন্তানকে, নিজেদের বাচ্চার বাবাকে, নিজেদের ভাইকে বিদেশে পাঠিয়েছেন, তারা কষ্টে আছে। তো আমি বলবো যে আপনারা পরিবার থেকে আপনাদের যারা আত্মীয় স্বজন বাইরের দেশে আছে তাদেরকে আপনারা বলুন যে আপনারা চলে আসুন, দেশে কিছু করুন, আমাদের দেশের উন্নয়ন করুন। এবং এটাই আমি মেসেজ দেবো যে এদের কাছে, কেননা অনেকে মুখ ফেটে বলতে পারছে না যে আমি চলে যাব, কেন পরিবারের একটা চাহিদা আছে এবং পরিবারেও মনে করেন অনেক টাকা খরচ করে তাকে পাঠিয়েছে, এখন সে যদি চলে আসে তাহলে তার বাবা মার কাছ থেকে তাকে একটা বকুনি বলেন, একটা করতে হবে, কষ্ট পেতে হবে। সেই জন্য যদি বাবা মা নিজে বলো বাবা তুমি এখানে চলে আসো, তুমি এখান থেকে দেশে থেকে কোনোদিন একটা কিছু করো, তো আমি বলবো তাদেরকে মেসেজ দেবো যে আপনারা কি
করবেন। মাধুরী চ্যানেলের প্রিয় দর্শক, আমাদের সময় খুবই ঘনিয়ে এসছে, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের প্লাস মাইনাস অনুষ্ঠানে বিষয়বস্তু ছিল প্রবাসীদের ঈদ, এর মধ্যে আনন্দ এবং নিরানন্দ উভয় বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। তো সত্যিকার অর্থে প্রবাস মানেই আমরা মনে করি যে সুখ শান্তি, এবং প্রবাস মানেই আনন্দ, প্রবাস মানেই এখানে উন্নতি। আসলে সবার ক্ষেত্রে সবার ভাগ্যে তা জুটে না, অনেক সময় আমরা দেখেছি যে লাশ হয়ে ফিরে আসতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম এ থেকে আমাদেরকে মাদানী ফুল নেয়ার এবং সে অনুযায়ী মানে আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শকদের কাছে আজকে এই বিষয়টাই আমি আরজ করতে চাই, অনুরোধ করতে চাই যে যারা জমি জমা বিক্রি করে একেবারে মানে নিঃস্ব হয়ে সন্তানকে বিদেশ বিভুঁইয়ে পাঠিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, যেই সন্তান যায় যে যাচ্ছে প্রবাসে, সে ভাষা জানে না, যেই দেশে যাচ্ছে সেই দেশের ভাষা জানে না। এই ভাষা না জানাটাও অনেক বড় অন্তরায়, অনেক বড় একটা প্রতিবন্ধকতার কাজ। না আছে তার দক্ষতা, না আছে তার ভাষা জানা। তো এই জন্য উচিত আমাদের যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার ভাষার জন্য ট্রেনিং সেন্টার খুলে রেখেছে এবং কর্মদক্ষতার জন্য যে অভিজ্ঞতার দরকার হয়, যেই বিষয়ের জন্য যেই সেক্টরে সে কাজ করতে যাবে, যেই ইয়েতে যাবে, সেই অভিজ্ঞতাটা নিয়ে মানে এখান থেকে ট্রেনিংটা নিয়ে সে বিদেশে যাবে, এটাই মানে আমাদের একান্ত কামনা যে সে ভাষা শিখে নিক এবং সে দক্ষতা এখান থেকে অর্জন করে যায় ট্রেনিং নিয়ে। আল্লাহ তাআলা যা কিছু আমাদের কাছে আমরা শুনলাম, আমাদের কাছে যে মাদারি ফুলগুলো দেওয়া হলো, এগুলোর উপর আমাদেরকে নিজে আমল করা এবং এই পয়গামগুলোকে মেসেজকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং আমাদের যারা প্রবাসী ইসলামী ভাই রয়েছেন তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।